বাংলা অনুষ্ঠান
ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
আগামী নির্বাচনের দিনে সংবাদ মাধ্যমের সাথে কোনো ধরনের কথা বলতে পারবেন না, ভোট কেন্দ্রের ছবি তোলা যাবে না। নির্বাচন কমিশন নির্বাচনী পর্যবেক্ষকদের জন্য এক নীতিমালা জারি করেছে।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
রয়েছে অভিবাসন এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন বিষয় নিয়ে একটি প্রতিবেদন।
আপনার দেশে যা যেতে আপনার ভয় আছে, যেখানে আপনার জীবনহানি এবং টর্চার্ড হওয়ার সম্ভাবনা আছে, তো আমেরিকান ল অবশ্যই তাকে প্রোটেক্ট করবে।
রয়েছে আমাদের নিয়মিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। মিয়ানমার পুলিশ বাহিনীর তরফেই বলা হয়েছে বলে অভিযোগে যে গুলিবর্ষণের উল্লেখ করা হয় তাতে জাতিসংঘ কর্মকর্তাদের মধ্যে আশঙ্কার উদ্রেক হয়েছে। জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়ক ক্নুট ওসটবি এক টুইট বার্তায় লিখেছেন, মিয়ানমারে রাখাইন প্রদেশের মধ্যাঞ্চলবর্তী আনাউক ইয়ে ক্যাম্পের ওই গুলিবর্ষণের ঘটনায় তিনি যার পর নাই উদ্বিগ্ন। ওখানে ক্যাম্পে রয়েছেন ২০১২ সালে সহিংসতার হাত থেকে রক্ষা পেতে পালিয়ে আসা মানুষজন। তিনি সংযম প্রদর্শনের জন্য সহিংসতা পরিহার করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। রয়টার্স বার্তা সংস্থা প্রত্যক্ষদর্শীদের হাওয়ালা দিয়ে বলেছে, মিয়ানমার পুলিশ গুলির আঘাতে চার রোহিঙ্গাকে জখম করে রবিবার দিন এবং ক্যাম্প থেকে লোকজনকে পাচার করছিল এ অভিযোগে দু ব্যক্তিকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, পুলিশ আসে যখন লোকজন তখন কৌতূহল নিয়ে দেখতে গেলে পর পুলিশ তাদের উপর গুলি চালায়। ওদিকে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে ছোট ছোট ছেলে মেয়ে সহ প্রায় হাজারখানেক রোহিঙ্গা বিক্ষোভ করেছে প্রত্যাবাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। বাংলাদেশের শরণার্থী কমিশনার আবুল কালাম বলেছেন, চুক্তিতে শর্ত যাই ধরা হয়েছে তাতে জোর করে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো যায় না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সন্ত্রাস বিরোধী তৎপরতায় সংশয় ব্যক্ত করে জিজ্ঞাসা তুলে ধরাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানকে যুক্তরাষ্ট্র বলির পাঁঠা প্রতিপন্ন করবার চেষ্টা করছেন। রবিবার যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ নেটওয়ার্কে প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্প, তিনি যে পাকিস্তানকে দেয় শত শত কোটি ডলারের সামরিক সহায়তা আটকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সে তার পক্ষাবলম্বনে যুক্তির অবতারণা করে বলেন, দেশটা আমাদের জন্য বলতে কি কিছুই করছে না। প্রেসিডেন্ট বলেন, ২০১১ যুক্তরাষ্ট্রের তরফের বিশেষ বাহিনী রাতের আঁধারে হেলিকপ্টারে করে গিয়ে ওসামা বিন লাদিনকে হত্যা করার আগে অবধি পাকিস্তান তাকে আশ্রয় দিয়েই রেখেছিল। ইমরান খান বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী অভিযানে হিস্সাই নিয়েছে, যদিও ২০০১ সেপ্টেম্বরে আমেরিকার ওপর যে হামলা হয়েছিল যার ফলোদয়ে আফগানিস্তানে অভিযান পরিচালনার সূত্রপাত হয়। যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক দলীয় তিন সেনেট বিধায়ক প্রেসিডেন্ট ট্রাম্প যে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল পদে ম্যাথিউ হুইটকারকে নিয়োগ দিয়েছেন তার পথরোধ করতে মামলা দায়ের করেছেন এই বলে যে ২০১৬র নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পের রাশিয়া সংযোগ নিয়ে ফৌজদারি অভিযোগের তদন্ত প্রক্রিয়া চলছে যেটা তাকে বাধাগ্রস্ত করতেই এ নিয়োগ দেয়া হয়। কানেটিকাটের সেনেটর রিচার্ড ব্লুমেনথল, রোড আইল্যান্ডের শেলডন হোয়াইট হাউস এবং হাওয়াইয়ের সেনেটর ম্যাজি হিরোনো ওয়াশিংটনে একটি ফেডারেল আদালতে এ মামলা রুজু করেছেন। এ মাসেই গোড়ার দিকে আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করে সে জায়গায় ম্যাট হুইটকারকে নিয়োগ দেবার পর এইটা নিয়ে মোট চার প্রস্থ আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সিএনএন সংবাদদাতা জিম অ্যাকস্টার সাংবাদিক পরিচয় শনাক্তিকরণ প্রেস ক্রেডেনশিয়াল পুনর্বহাল করেছে এই বলে যে প্রেস কনফারেন্সের রীতিনীতি অনুসরণে ব্যর্থ হলে ফের কিন্তু এটা রদ হয়ে যেতে পারে। দু সপ্তাহ আগে প্রশ্নোত্তর পর্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা কাটাকাটি করতে থাকায় হোয়াইট হাউসের তরফের শনাক্তিপত্র খারিজ করা হয়েছিল। সিএনএন সূত্রে বলা হয়েছে, হোয়াইট হাউস পিছু হটেছে বিধায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রুজু করা মামলা তারা তুলে নেবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেসব স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা পর্যবেক্ষণ কাজে নিয়োজিত থাকবে বাংলাদেশে, নির্বাচন কমিশন তাদের জন্য একটি পর্যবেক্ষণ নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। জানাচ্ছেন আমির খসরু তাঁর রিপোর্টে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ ওইসব পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের এ সম্পর্কে ব্রিফিংকালে বলেন, নির্বাচনের দিন স্থানীয় পর্যবেক্ষকগণ সংবাদ মাধ্যমের সাথে কোনো ধরনের কথা বলা, মতামত প্রকাশ বা প্রতিক্রিয়া জানাতে পারবেন না।
কোনো কমেন্ট করতে পারবে না, পর্যবেক্ষণ করবে, মূর্তির মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবে।
নির্বাচনের দিনে স্থানীয় পর্যবেক্ষকদের জন্য পালনীয় নীতিমালার মধ্যে আরো রয়েছে, তারা ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, কোনো ধরনের ছবি তোলা যাবে না। উল্লেখ্য, এবারই নির্বাচন কমিশন এ ধরনের নীতিমালা জারি করেছে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় নির্বাচন কমিশন সচিব, ঢাকার পুলিশ কমিশনার সহ চারজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বিএনপি নির্বাচন কমিশন বরাবর একটি চিঠি দিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গত 4 আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন এবং বিদেশি মিডিয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করা ডক্টর শহীদুল আলমকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়। 107 দিন জেলে থাকার পর মঙ্গলবার রাত 8:20 দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তার মুক্তির জন্য বেশ কয়েকজন নোবেল বিজয়ী সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো জোরালো দাবি জানিয়ে আসছিল। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন বলে জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী তাঁর রিপোর্টে।
একদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন ছিলেন শোভনবাবু, এতটাই যে তাঁর উপর 3টি মন্ত্রকের ভার দিয়ে রেখেছিলেন, পরিবেশ, আবাসন ও দমকল। এছাড়াও তিনি ছিলেন কলকাতার মেয়র এবং তৃণমূলের দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি। কিন্তু বেশ কিছুদিন যাবৎ বিবাহ বহির্ভূত একটি সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি এবং তা নিয়ে পারিবারিক অশান্তি, মামলা ইত্যাদিতে জেরবার হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী বারবার তাঁকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও শোভনবাবু নিজেকে শুধরননি। কিছুদিন আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তাঁর থেকে পরিবেশ দপ্তর নিয়ে আরেক মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে দেন, জেলা তৃণমূল সভাপতিত্বও চলে যায়। তখন শোভনবাবু ইস্তফা দিতে চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আরেকবার সুযোগ দেন। কিন্তু আজ মঙ্গলবার বিধানসভায় একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুল করার পর মুখ্যমন্ত্রীর ধৈর্যচ্যুতি হয়। পরে নবান্নে একটি অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে শোভনবাবুকে তিরস্কার করে পদত্যাগ করতে বলেন এবং সঙ্গে সঙ্গে পদত্যাগ গৃহীত হয়। আগামীকাল তাকে মেয়র পদ থেকেও ইস্তফা দিতে বলেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, পুনে।
ইতিমধ্যে পরমাশিস ঘোষ রায় তাঁর রিপোর্টের মুখপাত্রে বলছেন যে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন কৃষকদের প্রাপ্য অধিকার অর্জনের জন্য প্রাণপণ লড়াই করবে বিজেপি। রিপোর্টটি এরকম।
রাজ্য সরকারের বিরুদ্ধে কৃষক বঞ্চনার অভিযোগ তুলে মঙ্গলবার বিক্ষোভ মিছিলের ডাক দেয় বিজেপির কৃষক মোর্চা। এদিন সংশ্লিষ্ট বিক্ষোভ মিছিলে পা মেলান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কিষান মোর্চা সভাপতি রামকৃষ্ণ পাল সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। রাজ্য সরকারের বিভিন্ন ভ্রান্ত নীতিতে কৃষকরা অসুবিধার মুখে পড়ছে বলে অভিযোগ করেন বিজেপির নেতারা। এদিন রাজ্য বিজেপির দপ্তর থেকে শুরু করে ধর্মতলা হয়ে রানী রাসমণি রোড হয়ে শেষ হয় কিষান মোর্চার এই বিক্ষোভ মিছিল। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির সমর্থকরা। ভাঙার চেষ্টা করেন ব্যারিগেট, কিন্তু প্রশাসনের তৎপরতায় বেশিক্ষণ স্থায়ী হয়নি উত্তপ্ত পরিস্থিতি। শীর্ষ আধিকারিকদের তত্ত্বাবধানে দ্বিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয় রানী রাসমণি রোডে। মিছিল শেষে বিজেপির নেতারা বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে যান, কিন্তু আগাম অনুমতি না থাকায় তাদের বিধানসভায় যেতে দেননি পুলিশ আধিকারিকরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্র সরকারের কর্তা ব্যক্তিরা গতকাল সোমবার বিশ্বের অতীব ব্যস্ত সমস্ত সীমান্ত পারাপার পথ কয়েকটি বন্ধ রাখে সেখানে কংক্রিটের ইট বসানোর কাজ করবার জন্য কাঁটাতারের বেড়া খাড়া করবার নিমিত্ত, কারণ অধিকটা পানি ধেয়ে আসছে মধ্য আমেরিকা থেকে অভিবাসীদের কাফেলা। সীমান্তের ওই পারাপার পথগুলো অবস্থিত মেক্সিকোর তিহুয়ানা এবং ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে। এতে করে যুক্তরাষ্ট্র থেকে লোকজনের মেক্সিকো অভিমুখী যাত্রাপথে যানজট সৃষ্টি হয় বিস্তর। মধ্য আমেরিকার প্রায় 3,000-এর মতো অভিবাসীর কাফেলা ইতিমধ্যে তিহুয়ানায় অবস্থান করছে, আরও হাজার হাজার মানুষ সপ্তাহখানেকই ওখানে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল সোমবার ইয়েমেনের হোদেইদে বন্দরে লড়াইয়ের সূত্রপাত হয়, যদিও অস্ত্রবিরতি অভিমুখে উদ্যোগ প্রয়াসও ইতিমধ্যে বহাল রয়েছে। ইরান সমর্থনপুষ্ট হৌথি বিদ্রোহীরাই শহরের পূর্বাঞ্চলবর্তী এলাকায় গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইয়েমেনি সামরিক কর্তা ব্যক্তিরা। জাপানের মোটরযান নির্মাতা সংস্থা নিশান বলেছে তাদের চেয়ারম্যান কার্লস ঘোসনকে গ্রেফতার করা হয়েছে এবং আর্থিক অসদাচরণের দায়ে তাঁকে এখন কোম্পানি থেকে বরখাস্ত করা হবে। বিশ্বের অন্যতম বৃহৎ এই মোটর তৈরির কোম্পানি নিসান বলছে, বহু বছর যাবৎ তিনি কাগজপত্র জালিয়াতি করে কোম্পানির বিপুল অর্থ সম্পদ এবং সহায় সম্পদ আত্মসাত করেছেন বলে তদন্তে দেখা গিয়েছে। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মঙ্গলবার সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস। এ উপলক্ষে সরকারি এবং বেসরকারি বিভিন্ন শিশু সংগঠন আলোচনা, শিশু সমাবেশ, শিশু মেলা এবং অন্যান্য কর্মসূচির আয়োজন করে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি হলেও তাদের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। বাল্যবিবাহ এবং শিশুশ্রম রোধে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশের প্রায় 50% কন্যা শিশু 18 বছর অতিক্রম করার আগেই বাল্যবিবাহের শিকার হচ্ছে, যা এক্ষেত্রে বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ হার। শিশুশ্রম রোধের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি ধীর বলে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেছেন, শিশুদের মেধা বিকাশের অন্যতম উপকরণ পুষ্টি এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও দেশটির অর্জনে ঘাটতি রয়েছে। শিশুদের সার্বিক বিকাশের বিষয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম। দিবসটির তাৎপর্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
সমগ্র সমাজ, রাষ্ট্র, পরিবারে যে আমাদের শিশু, যারা আমাদের ভবিষ্যৎ, তাদের প্রতি দৃষ্টি দেওয়া, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের মানে ছেলেবেলা, শৈশবকাল, তাদের ভবিষ্যৎ সবটা নিয়েই ভাবার জন্য। এবং আরো গুরুত্বপূর্ণ যে 20 নভেম্বরটা একটা বড় বিশাল একটা মানে মানে ঘটনা, যে আন্তর্জাতিক যে একটা চুক্তি চিলড্রেন রাইটস কনভেনশনটা সেটা গ্রহণ করা হয়। সুতরাং সেটা একটা যখন বৈশ্বিকভাবে একটা স্বীকৃতি হয়, এটা একটা মানবাধিকার চুক্তি এবং শিশুদের প্রতি এই যে দায়িত্ব পরিবার, রাষ্ট্র, সমাজে সেটা চিহ্নিত করা এবং সারা বিশ্বব্যাপী দেশের ভিতরে মানে জনসচেতনতা তৈরি করা, অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের যাতে তাদের আরো সহযোগিতা করা যায়, পিছনে পড়ার জনগোষ্ঠী, তরুণ জনগোষ্ঠী, তাদের জন্য ভাবা।
আপনি বিশ্ব শিশু দিবসের তাৎপর্য সম্পর্কে বললেন, এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের শিশুরা স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে বলে আপনি মনে করেন?
মনে হয় যে এইসব লক্ষ্যে আমাদের কাজ হচ্ছে, কিন্তু যেটা মানে বাস্তবতা সেটা হচ্ছে যে মানে পুষ্টির ক্ষেত্রে এখনো কিন্তু আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি হয় নাই। এবং কিছুদিন আগে একটা সার্ভে হয়েছিল যে বাংলাদেশের মানুষ কেন মানে বিশেষ করে তরুণ তরুণীরা তারা একটু খর্বকায় হচ্ছে, তুলনামূলকভাবে লম্বায় কমছে স্বাস্থ্য, এরকম একটা একটা গবেষণা করা হয়েছিল এবং সেটা সত্য কথা আমরা লক্ষ্য করছি। প্রাথমিক শিক্ষা এনরোলমেন্ট মানে বেড়েছে, কিন্তু ঝড়ে পড়াটা আশাব্যঞ্জকভাবে এখনো কমে নাই। হ্যাঁ, মানে রেট মানে শতকরা হিসাবটা কমছে, কিন্তু প্রাথমিকে বাড়লেও আমরা দেখতেছি মাধ্যমিকে যে বিশেষ করে মেয়ে শিশুদের মাঝে আর কি সেই মানে সংখ্যাটা কমে যাচ্ছে এবং মানে ভর্তি সেখানে ভর্তির হারটাও কমে যাচ্ছে আমরা দেখছি তত্ত্ব অনুযায়ী। তাহলে একটা কারণ আছে, সেটার কারণটা মাঝে একটা দেখা যায় মানে নিরাপত্তার ব্যাপারটা, মানে একটা হচ্ছে যে দারিদ্র তো একটা বড় ব্যাপার। আমরা আমাদের উন্নয়নের সূচকে আমাদের দেশ অনেক দূর অগ্রসর হয়েছে, কিন্তু আমাদের উন্নয়নের বৈশিষ্ট্যের কিন্তু কিছু মানে মানে বিশেষ ধরন আছে, যে অতি ধনীরা ধনী হচ্ছে, ধনীরা অতি ধনী হচ্ছে, অতি ধনীরা আরো হচ্ছে। এবং আমাদের মানে বর্তমান অর্থমন্ত্রীর ভাষায় যে 3 কোটি এখনো দারিদ্র সীমার নিচে এবং 1 কোটি একেবারে হতদরিদ্র তারও নিচে। সুতরাং এর মাঝে আমরা ধরতে পারি যে একটা বিশাল অংশ আমাদের শিশুরা আছে, বিশেষ করে গ্রামে, শহরের বস্তি, দরিদ্র, পিছিয়ে পড়া এইসব গোষ্ঠী, সুতরাং তাদের এই দারিদ্র একটা কারণ আছে।
বিশ্ব শিশু দিবসে জাতি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে এদেশের শিশুদের কল্যাণে আমাদের লক্ষ্য কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন?
এই শিশু দিবস হচ্ছে আমি বলবো যে শিশুদের শিক্ষার ধারটা অবারিত হচ্ছে আরো হোক, তারা যেন ঝরে না পড়ে, বিশেষভাবে মাধ্যমিকে যে এবং কন্যা শিশুদের যে নিয়ে আমরা কিন্তু একটু উদ্বিগ্ন আছি তাদের নিরাপত্তার প্রশ্নটা নিয়ে। এই এইগুলো আমাদের কিন্তু সামগ্রিকভাবে মানে রাষ্ট্রের পাশাপাশি সমাজ এবং পরিবারের যে আমরা সদস্য যারা পুরুষ সদস্য নারী সদস্য সবাই কিন্তু সচেতন হওয়া দরকার। কারণ এই যে মানে তার নিরাপত্তার বিষয়টা নানাভাবে তার নিরাপত্তার ব্যাপারটা শুধু সরকারি শিশু নীতি রাষ্ট্রীয় শিশু বিষয়ক আইন থাকলে হবে না, শিশুর নিরাপত্তাটা নিরাপদে নির্বিঘ্নে সে নিশ্চিন্তে একটা সুন্দর পরিবেশ নিয়ে যে গড়ে উঠবে তার মধ্যে কোনো ধরনের দুঃখজনক নেতিবাচক অভিজ্ঞতা হবে না, এইটার দিকে আমাদের দৃষ্টি দেওয়া। সবকিছু আমাদের একদিনে হবে না, কিন্তু শিশুদের অগ্রগতি যদি না হয় তাহলে এই যে আমরা ভিশন 2021 এর কথা বলছি, যে পৃথিবী আমরা আজকে আমাদের তরুণরা আমাদের জনসংখ্যার একটা বিরাট অংশ, আমরা জানি যে তারা একটা মেজরিটি অব দা পপুলেশন, এই মানে 16 কোটি মানুষ আমাদের এই শিশুরা শীঘ্রই তারা তরুণ হবে তরুণী হবে। সুতরাং আমরা বিশ্ব শিশু দিবসে এই প্রতিবন্ধী শিশু প্রান্তিক জনগোষ্ঠী মানে সম্প্রদায়ের যে শিশু সবাই জন্য সমান একটা পরিবেশ ব্যয় বড় হয়ে উঠতে পারে এটাই আমি চাই।
বাংলাদেশে বাল্যবিবাহ রোধ করা কেন সম্ভব হচ্ছে না এমন এক প্রশ্নের জবাবে আয়েশা খানম বলেন, বাংলাদেশে এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে কন্যা শিশুদের নিরাপত্তাহীনতা, দারিদ্র, কন্যা শিশুদের প্রতি সামাজিক দায়বদ্ধতার অভাব, যুগ যুগ ধরে চলে আসা সংস্কার এবং সর্বোপরি সচেতনতার অভাব। তিনি বলেন, বাল্যবিবাহ রোধে যে আইন রয়েছে তাতে কিছু গলত থাকায় বাল্যবিবাহ রোধ করা সম্ভব হচ্ছে না। আইনের যথাযথ প্রয়োগ না থাকায় শিশু শ্রম নির্মূলের গতি শ্লথ বলে তিনি উল্লেখ করেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতাদের জানাচ্ছি যে আজকে আমাদের ফেসবুকে সম্প্রচার সম্ভব হচ্ছে না, এর কারণ ফেসবুকে যান্ত্রিক ত্রুটির কারণে, এবং আমরা আপাতত আমাদের অনুষ্ঠানটি রেকর্ড করছি, পরবর্তীতে আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ওয়েব পেজে আপনারা এই খবরগুলো পাবেন। বিশ্ব শিশু দিবস উপলক্ষে কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিল পাঠিয়েছেন একটি রিপোর্ট, যেখানে আছে কক্সবাজারের আশ্রয় নেওয়া অর্ধলক্ষ এতিম শিশুদের কথা। চলুন শুনি সেই রিপোর্টটি।
বিশ্ব শিশু দিবস আজ, আজ শোনাব বিশ্বের সবচেয়ে অবহেলিত কিছু শিশুর কথা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত 30টি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া প্রায় 10 লাখ রোহিঙ্গার মধ্যে 55% শিশু। এদের মধ্যে প্রায় অর্ধলক্ষ শিশু এতিম, যারা পিতামাতা হারিয়েছে মিয়ানমারের জাতিগত নিধনযজ্ঞে। বাংলাদেশের সমাজসেবা অধিদপ্তর চলতি বছরের জুলাই মাস পর্যন্ত 39,841 জন এতিম শিশুর তালিকা তৈরি করেছে। এসব শিশুর কেউ কেউ নিকটাত্মীয় কিংবা পরিচিতদের সাথে বসবাস করছে, কেউ কেউ একেবারে বিচ্ছিন্নভাবেও আশ্রয় কেন্দ্রে রয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী ও মগদের হাতে গণধর্ষণের শিকার হয়েছিল অনেক নারী, তাদের কেউ কেউ মা হয়েছেন বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। মগ ও সেনাবাহিনীর নির্যাতনের সাক্ষী হয়ে ভূমিষ্ঠ হওয়া পিতৃ পরিচয়হীন এসব শিশু খুবই অবহেলার শিকার হচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পে। এরকম শিশুর সঠিক সংখ্যা কত তা জানা না গেলেও নজরদারি সংস্থাগুলোর হিসেবে এই সংখ্যা একেবারে কম নয়। অবহেলার শিকার হচ্ছেন ওইসব ধর্ষণের শিকার মায়েরাও। রোহিঙ্গা শিশুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার বেশ কিছু উদ্যোগ নিলেও তা খুবই অপ্রতুল। অর্ধলক্ষাধিক ভবিষ্যৎ প্রজন্ম যেন পরিণত হতে যাচ্ছে মানব বনসাইয়ে, তাদের শিক্ষা, চিকিৎসা, বেড়ে ওঠা এবং অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ভূমিকা জরুরি। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
ভারতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও শিখদের নাগরিকত্ব দিতে ভারতের পার্লামেন্টে একটি বিল আনে বিজেপি সরকার। বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির বিবেচনাধীন। এদিকে বিলটিকে ঘিরে অসমের রাজনীতি বেশ উত্তপ্ত। এসব বিষয় নিয়ে কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
ভারতে বিজেপি সরকার যে নাগরিকত্ব সংশোধন আইন আনতে চলেছে তাতে বাংলাদেশি হিন্দুদের বাদ দেওয়া হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে, আর এই বিষয় নিয়ে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। দীপঙ্কর চক্রবর্তী, অসমের জাতীয় নাগরিক পুঞ্জির সঙ্গে এই নাগরিক আইনের কি কোনো যোগাযোগ আছে?
যোগাযোগ আছে, আবার নেইও। মানে যেই কারণে যোগাযোগ আছে সেটা হচ্ছে যে দুটোই ছিল, এই দুটো ব্যাপারই ছিল বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্তর্গত। যদিও নাগরিক পঞ্জির ব্যাপারটা শুরু হয়েছিল অনেকদিন আগে রাজীব গান্ধীর আমলে, যে বাংলাদেশ থেকে অনেক উদ্বাস্তু চলে আসছে, উদ্বাস্তু না, তারা শরণার্থী হয়ে চলে আসছে এবং এখানে তারা এসে নাগরিকত্ব চাইছে, এইটা অসমীয়াদের কাছে খুব একটা বিরক্তিকর এবং আপত্তিকর ব্যাপার হয়েছিল। সেটা আমরা এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি এবং এখনো সেটা নিয়ে চলছে, এনআরসি বা নাগরিক পঞ্জি নিয়ে এখনো কথা চলছে এবং সেটা একটা অবশ্যই একটা খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার সঙ্গে এখন যেটা হচ্ছে সেটা কিন্তু নাগরিকত্ব আইন যেটা, সেটা বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তার নির্বাচনী ইস্তাহারে এই প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের আশপাশের যে প্রতিবেশী দেশগুলো সেগুলো প্রত্যেকটাই মুসলিম দেশ, যেগুলো সেখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সুতরাং তারা এখানে এলে আমরা তাদের শরণার্থী হিসেবে গণ্য করব এবং তাদের নাগরিকত্ব দেব। আর যারা মুসলিম তারা তো মুসলিম রাষ্ট্রেই রয়েছেন, সুতরাং তারা এলে আমার তাদের নাগরিকত্ব দেওয়ার কোনো দায় নেই। এই ছিল বিজেপি সরকারের কথা।
আপনার কথা অনুসারে এই আইনের প্রতিশ্রুতি তো অনেক আগেই দেওয়া হয়েছিল, তো এখন সেই অনুযায়ী অগ্রসর হওয়া যাচ্ছে না কেন?
এখন অগ্রসর হওয়া যাচ্ছে না এই কারণে যে অসমের ব্যাপারটা ভীষণ, অসমের যে বাঙালি বিরোধী একটা ভীষণ রকমের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এটা আগেও এক সময় হয়েছিল যে অসমীয়ারা ওই বাঙাল খেদা করেছিল, যে তারা সবাই বাঙালিরা ওখানে গিয়ে ভালো ভালো চাকরি করছে, ভালো কাজগুলো তারা নিয়ে নিচ্ছে, এরকম ধরনের একটা ব্যাপার তাদের মধ্যে ছিল। এখন তাদের মধ্যে আরেকটা যোগ হয়েছে সেই তার সঙ্গে, সেটা হচ্ছে যে এই যে বাঙালিরা যারা আসছে, যারা হিন্দু বাঙালি বলছে ওরা, হিন্দু হোক মুসলিম হোক, তারা যে এখানে এসে অসমীয়াদের জায়গাতে এসে বসছে সেটা তাদের কাছে ভীষণ আপত্তিকর লাগছে এবং সেই জন্য তারা হিন্দুদেরও আপত্তি জানাচ্ছে যে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে। কারণ বলছে যে তা যদি হয় তাহলে এটা একটা বিশাল একটা বাঁধ খুলে যাবে এবং সেই হিন্দুরা তার ভাষায় 1,40,00,000 হিন্দু ওখান থেকে চলে আসবেন এবং তাদের তখন আমাদের, আমরাই তখন সংখ্যালঘু হয়ে পড়ব। এইটা হচ্ছে অসমের মূল আপত্তির কারণ, যেই কারণে এর মধ্যে অসমে আমরা দেখেছি যে বেছে বেছে কয়েকজন বাঙালি হিন্দুকে ওরা মেরেওছে এবং সেটা কারা মেরেছে সেটা এখনো কিন্তু স্পষ্ট নয়। যদিও বলা হচ্ছে যে উরফার একটা শাখা মেরেছে, কিন্তু তারা অস্বীকার করেছে এবং কে মেরেছে এখনো স্পষ্ট হচ্ছে না। কিন্তু এটা সত্যি কথা যে বাঙালিদের বিরুদ্ধে তাদের যে একটা জাত ক্রোধ রয়েছে এটা তারই একটা বহিঃপ্রকাশ। একজন সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায়, তিনি আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ ডেস্ক তার ভারপ্রাপ্ত, উনি দেখেন এবং উনি খুব সুন্দরভাবে ব্যাপারটা বিশ্লেষণ করেছেন, আমরা তার কথা শুনি।
নাগরিকত্ব আইন দিয়ে নতুন কর্মী এনেছে, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ভারতীয় জনতা পার্টির যে তারা সরকার করলে পড়শি দেশগুলো থেকে আসা অমুসলিম অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ পারসি এসব ধর্মাবলম্বী যে সমস্ত বাসিন্দা আমাদের দেশে ভারত বসবাস করছে তাদের নাগরিকত্ব দেবে, আর মুসলিম যে সমস্ত বাসিন্দা আছে তাদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠাবে। এখন এই প্রতিশ্রুতি পূরণের জন্য তারা নাগরিকত্ব আইনে একটা সংশোধনী প্রস্তাব আনে। আমাদের নাগরিকত্ব আইনে বলা আছে যে পড়শি কোন দেশের নাগরিক ধর্ম নির্বিশেষে 12 বছর যদি আমাদের দেশে বসবাস করেন তাহলে তিনি নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন। ভারতীয় জনতা পার্টি সরকার, নরেন্দ্র মোদী সরকার এই নাগরিকত্ব আইনে 2টি সংশোধনী প্রস্তাব দিয়েছে। এক হচ্ছে যে 12 বছরের বদলে 6 বছর বাস করে যারা তারাই আবেদন করার যোগ্য হবে, এবং 2 যে সেটা হচ্ছে যে এটা ধর্মের বিভাজন আনা হয়েছে, অর্থাৎ অমুসলিম যে সমস্ত বাসিন্দা আছে তাদের আবেদন করার যোগ্যতা থাকবে, মুসলিম যারা তাদের আবেদন করার যোগ্যতা থাকবে না। তো এই সংশোধনীগুলো এটা গৃহীত হয়নি, গৃহীত হয়নি দুপক্ষ থেকে আপত্তি এসছে। একটা হচ্ছে যে উত্তর পূর্বের যে রাজ্যগুলো আছে তারা এর ঘোর বিরোধিতা করেছে, সরকার এবং রাজনৈতিক দল সকলে, আর এখানে বিরোধী যে সমস্ত কেন্দ্রীয় স্তরে বিরোধী যে দল কংগ্রেস এবং এরা তারাও এর বিরোধিতা করেছে। তার ফলে এই সংশোধনীগুলো তো গৃহীত হলো না। এখন যে অবস্থা সেটা হচ্ছে যে সংশোধনী নিয়েই সেটা ওই কমিটির কাছে খতিয়ে দেখার জন্য সেটা রয়ে গেছে, এর মধ্যে 5 রাজ্যের নির্বাচন চলে এসেছে। এই নির্বাচনকে বলা হচ্ছে যে 2019 জাতীয় নির্বাচনের সেমিফাইনাল। তো এখন প্রশ্ন উঠেছে যে যে প্রতিশ্রুতি তোমরা দিয়ে এসেছিলে তার কি হলো। তো রাতারাতি কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটা নির্দেশ জারি করে এবং সেই নির্দেশে বাদ দেওয়া হয় পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মতো রাজ্যগুলোকে, তার বদলে দিল্লি, হরিয়ানা এবং উত্তর ভারতের কয়েকটা রাজ্যে, সেখানে পুরো রাজ্য নয়, কিছু থানায়, কিছু জেলায় সেখানে নির্দেশ জারি করা হয় যে আগের নির্বাচনী নাগরিকত্ব আইন অনুযায়ী আপনারা মানে জেলা শাসকরা নাগরিকত্ব দেওয়ার জন্য বন্দোবস্ত করতে পারে। তো এই বিষয়টা নিয়ে বিরোধিতা শুরু হয় যে জিনিসটা যখন ঝুলে রয়েছে খতিয়ে দেখার জন্য তখন এটা নিয়ে সরকার করতে পারে কি পারে না। ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্টে একটি মামলা যায় এই বিষয়ে। সুপ্রিম কোর্ট জানায় যে নাগরিকত্ব আইনের সংশোধনী হবে কি হবে না সেটা আদালতের এখতিয়ারের বিষয় নয়, কিন্তু কোন আইনে নাগরিকত্ব হোক বা যাই হোক, বিশেষ করে নাগরিকত্ব আইনে কাকে নাগরিকত্ব দেওয়া হবে ও না দেওয়া হবে তার মধ্যে ধর্মের বিষয়টি আসা একেবারেই উচিত নয়। এর ফলেই ভুল বেড়েছে এবং অনেকেই পড়ছি দেশ থেকে আসা অনেক হিন্দু এবং অন্যান্য এরা তারা খুব আশায় বুক বেঁধেছিলেন যে তারা নাগরিক হবে। পুরো ব্যাপারটা কিন্তু একদম খুবই জলে চলে গেছে এবং নির্বাচনের আগে এ বিষয়ে কিছু হবে বলে মনে হয় না।
ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটির বিবেচনাধীন রয়েছে এবং ওই কমিটি আজ দিল্লিতে বৈঠক করেছে। সেই বৈঠকের বিষয়ে কি কিছু জানেন? কোনো সিদ্ধান্ত কি হয়েছে সেই বৈঠকে?
না, এখন অব্দি কোনো সিদ্ধান্ত হয়নি, আর এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, এই কারণে যে পুরো ব্যাপারটাই রাজনীতির অঙ্গনে চলে গেছে। আমি আগেও বলেছি এবং আমাদের অনমিত্র চট্টোপাধ্যায় যা বললেন তাতেও সেই ব্যাপারটি স্পষ্ট যে এটাকে একটা রাজনৈতিক হাতিয়ার করে তোলার চেষ্টা করেছিলেন বিজেপি সরকার, এবং যখন তাতে প্রবল আপত্তি উঠল সব দিক থেকে তখন তারা করলেন কি, বলটা ঠেলে দিলেন যৌথ সংসদীয় কমিটির হাতে। হ্যাঁ, যে তারা এখন যদি কোনো একটা সিদ্ধান্ত নেয় তাহলে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব, তাতে আর কি আমাদের কোনো মানে সরকারের কোনো দায়িত্ব রইল না এই ব্যাপারে। এটা তো সব পার্টি মিলে একটা সংসদীয় কমিটি হয়েছে যেটাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বলে, জেপিসি, তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, সুতরাং আমাদের কিছু করার নেই। কিন্তু ব্যাপারটা এটাই হচ্ছে যে এই যে সিদ্ধান্তটা নেওয়া সেটা কিন্তু একটা ভীষণ ধরনের একটা অসুবিধে রয়েছে, যে ওই যে বললাম যে যদি বলতে হয় যেই কারণে এখন বাংলাদেশে হিন্দুদেরও নেওয়া অসুবিধে হচ্ছে নাগরিক হিসেবে, তার কারণ হচ্ছে যে ওই যে একটা ব্যাপার হয়েছে যে নাগরিক তুমি হিন্দু মুসলমান এইটা ভাগ করবে কেমন করে। যদি বিজেপি বলছে না আমরা তো বলছি যে তিনটে মুসলিম দেশ থেকে যারা আসছে তাদের দেশে যারা অত্যাচারিত নিপীড়িত হচ্ছে যেসব হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী যারা অমুসলিম তাদের আমরা নেব, এখন ব্যাপারটা হচ্ছে এটার সঙ্গে সংবিধান এবং আরো অনেক কিছু জুড়ে গিয়ে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে এটা এখন সাথে ছুঁচু গেলার মতন অবস্থায় হয়েছে। এটা না পাচ্ছে বিজেপি সরকার গিলতে, না পাচ্ছে ফেলতে।
এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি কোনো বক্তব্য রেখেছেন অথবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি কিছু এখন পর্যন্ত বলা হয়েছে?
বাংলাদেশ সরকার এখনো কিছু বলেনি, এই কারণে যে আমরা জানি আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছেন যে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমরা কোনো বাংলাদেশি মুসলিম হোক হিন্দু হোক তাদের যদি নাগরিকত্ব নাও দেওয়া হয় তাহলে আমরা তাদের পুশব্যাক করবো না, ফেরত পাঠাবো না। এই কথা বলার পর শেখ হাসিনাও এবং শেখ হাসিনা সরকার, বাংলাদেশ সরকার, তারা এখন কোনো এই মুহূর্তে এটা নিয়ে কোনো কথা বলতে চাইছেন না, বলা ঠিকও নয় তারা মনে করছেন। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো অনেকদিন আগে থেকেই বলে দিয়েছেন যে যদি ওখানে কাউকে নাগরিকত্ব দেওয়া না হয় বা তাদের যদি ফেরত পাঠানোর কথা হয় তাহলে পশ্চিমবঙ্গে আমরা রাজি আছি, আমরা তাদের নিয়ে নেব। যদিও তাতে এখানেও আবার একটা বিরাট অংশ বেশ আপত্তি তুলেছে।
দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন না নেওয়া বিষয়ক ওপর ট্রাম্পের দেয়া আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট জজ জন টিগার। কয়েকটি নাগরিক অধিকার সংস্থার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন তিনি। আশ্রয় প্রার্থনার নানা দিক এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসীদের বহরের ভবিষ্যৎ কি তা নিয়ে সেলিম হোসেন কথা বলেছেন অ্যাটর্নি অশোক কর্মকারের সঙ্গে।
ধন্যবাদ সঞ্জনা। বিশ্বের সবচেয়ে ব্যস্ত সীমান্ত যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত। ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ প্রবেশ করলে আশ্রয় প্রার্থনা করতে পারবে না, এমন আদেশের পর কিছুদিন সীমান্ত বন্ধই ছিল, খানিকটা স্থবির ছিল পরিবেশ। মেক্সিকোর তিজুয়ানা থেকে ক্যালিফোর্নিয়ার সান্দিয়াগো পর্যন্ত সীমান্ত প্রকৃত অর্থেই বন্ধ ছিল। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের ওই আদেশের ওপর আদালত সাময়িক স্থগিতাদেশ দেওয়ার পর সীমান্ত আবারও খুলে দেওয়া হয়। এর আগে মধ্য আমেরিকার কয়েকটি দেশ থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে আসার লক্ষ্যে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর বহর যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে একত্রিত হলে তাদেরকে রুখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ দেন। প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সময়ে তাদেরকে রুখতে নানাভাবে তাঁর ইচ্ছার কথা প্রকাশ করেন। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি যেমনটি বলেন,
We have a great military force on the southern border. We're not letting people into our country illegally, and we're not doing a release. We'll do a catch, but we're not doing releases. So if they think they're going to be released into our country like in the old days,
বলছিলেন, সীমান্তে আমাদের দক্ষ সেনা রয়েছে, সেনারা তাদের কোনোভাবেই ঢুকতে দেবে না। আগে এমন অনেক হয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্রে আসতে দেয়া হয়েছে, আমরা তা দেব না, আমরা তাদেরকে ধরে ফেলব। বছরের পর বছর আগে তাদেরকে ধরা হয়েছে, ছাড়া হয়েছে, আমরা আর তা হতে দেব না। প্রেসিডেন্ট ট্রাম্পের ওই আদেশের ফলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা কেউ রাজনৈতিক আশ্রয় প্রার্থী হতে চাইলে তার পারত না। আদালতের রায়ের ফলে ওই আদেশ 19 ডিসেম্বর পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রায়ে বলা হয়, প্রেসিডেন্টের আদেশ যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের পরিপন্থী। আইন অনুসারে কোনো ব্যক্তি যেভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক না কেন, রাজনৈতিক আশ্রয় প্রার্থনার অধিকার তার রয়েছে। ট্রাম্পের আদেশকে আইন থেকে মারাত্মক বিচ্যুতি বলে অভিহিত করা হয়েছে। বলা হয়েছে, প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা যাই হোক না কেন, তিনি দেশের অভিবাসন আইনে কংগ্রেসের নিষিদ্ধ করা শর্ত পুনঃস্থাপন করতে পারেন না। সীমান্তের ওই শরণার্থী এবং অভিবাসীদের বেশিরভাগই মধ্য আমেরিকার হন্ডুরাস, এল সালভাদর, গুয়াতেমালার। ওই শরণার্থী কাফেলায় নারী এবং শিশুসহ কয়েক হাজার মানুষ রয়েছেন। তারা তাদের দেশের দারিদ্র এবং সহিংস অবস্থা এড়াতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায়। তবে অভিবাসন প্রত্যাশীদের এই বহরকে যুক্তরাষ্ট্রের উপর আক্রমণ বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, এই দলে সন্ত্রাসী এবং অপরাধী চক্রের সদস্যরা থাকতে পারে। অভিবাসীদের ঠেকাতে প্রায় 6,000 সেনা মেক্সিকো সীমান্তে মোতায়েন করা হয়েছে। তবে শুরু থেকেই ট্রাম্পের অবস্থানের বিরোধিতা করে আসছিল বিভিন্ন নাগরিক অধিকার সংস্থা। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জড়ো হওয়া মধ্য আমেরিকার হাজার হাজার অভিবাসন প্রত্যাশীরা মানবেতর অবস্থায় সেখানে দিনের পর দিন অপেক্ষা করছেন তাদের যুক্তরাষ্ট্র প্রবেশের স্বপ্ন পূরণের জন্য। যুক্তরাষ্ট্রের সেনারা কড়া নজর রাখছেন তাদের উপর। বিপন্ন বিপর্যস্ত অভিবাসীরা নানান দাবিতে স্লোগান দিচ্ছে, স্লোগানে তাদের কথা বলছেন। নোয়া মার্টিনেজ ওই বহরে থাকা হন্ডুরাসের একজন শরণার্থী। তার বক্তব্য হচ্ছে,
Voy a luchar y si no consigo mi deseo de pasar a Estados Unidos, pues voy a pedir un asilo político aquí en México para trabajar.
বলছিলেন, আমি চেষ্টা করছি শেষ শক্তি থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের। যদি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারি, আমি এখানেই মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করব। আমি চেষ্টা করব এখানেই কাজকর্ম করে যতটা সম্ভব নিজেকে প্রতিষ্ঠা করতে। ওই স্থানের মানুষেরা এই শরণার্থীদের উপস্থিতিকে ভালোভাবে নেয়নি। তারা চায় না এরা এখানে থাকুক বা আশ্রয় নিক। শরণার্থীদের লক্ষ্য করে স্থানীয়রা নানান রকম খারাপ শব্দ ব্যবহার করছে, বলছে গেট আউট, ঘরে ফিরে যাও, নানানভাবে তিরস্কার করছে তাদের। আশ্রয় প্রার্থনার আবেদন না নেওয়ার উপর আদালতের স্থগিতাদেশ এবং যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অপেক্ষমান শরণার্থী ও অভিবাসীদের কাফেলার ভবিষ্যৎ কী, এসব প্রশ্ন নিয়ে কিছুক্ষণ আগেই কথা বলেছি নিউ ইয়র্কে কর্মরত বাংলাদেশি আমেরিকান অভিবাসন আইনজীবী অশোক কর্মকারের সঙ্গে। অ্যাটর্নি অশোক কর্মকার, স্বাগত জানাচ্ছি আপনাকে ভয়েস অফ আমেরিকার আজকের অধিবেশনে।
আচ্ছা, আপনার কাছে আমি যে বিষয়টি নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা জানি যে মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে দীর্ঘদিন ধরে একটি কাফেলা অপেক্ষা করছে, শরণার্থী বা অভিবাসীর কাফেলা মধ্য আমেরিকান দেশগুলো থেকে আসা। তো এইটিকে উপলক্ষ করে প্রেসিডেন্ট ট্রাম্প, মানে ট্রাম্প প্রশাসন একটি আদেশ দিয়েছিল যে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারীদেরকে এই দেশে আশ্রয় প্রার্থনার সুযোগ দেওয়া হবে না, এবং সেই আবেদনের বিরুদ্ধে একটি আদালতের রায় এসেছে যে সান ফ্রান্সিসকো একটি আদালত থেকে যে এটা সাময়িকভাবে স্থগিত করা হলো, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের সঙ্গে যায় না। তো এর প্রেক্ষিতে আশ্রয় প্রার্থনার বিষয়টি আপাতত আর স্থগিত থাকল না। তো আপনি কি মনে করেন এর ভবিষ্যৎ কি?
প্রথমত হলো ধন্যবাদ আপনাকে, খুবই সময়োপযোগী প্রশ্ন। প্রথমে আপনাদের মনে রাখতে হবে অ্যাসাইলাম কোনো বিলাসিতা না, এটা মানুষ যখন তার নিজের দেশে তাদের জীবনের প্রতি কোনো রকম প্রোটেকশন থাকে না, সরকার যখন তাকে কোনো প্রোটেকশন বা সুরক্ষা দিতে পারে না, ব্যর্থ হয়, তখন মানুষ কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে গেলে তাদের মানবাধিকার লঙ্ঘিত হবে না অথবা তাদের জীবন বাঁচাবে পারবে, তা সেই সব দেশেই তারা কিন্তু পাড়ি জমায়। তো এটা আপনার রেফিউজি ল, ইন্টারন্যাশনাল রেফিউজি ল এবং এমনকি আমেরিকান যে ল, আপনার ইমিগ্রেশন ল, এর আপনার 208 ধারায় অ্যাসাইলামকে কিন্তু অ্যাসাইলাম একটা বৈধ প্রক্রিয়া, যার কিনা মানুষ তাদের বিভিন্ন রকম পার্সিকিউশন থেকে বাঁচতে পারে। সেক্ষেত্রে আপনার আমেরিকাতে যখন আপনি কেউ আসবেন, সেই আশাটা কোনো নির্ভর করতো না আমাদের আইন অনুসারে যে বৈধভাবে অথবা অবৈধভাবে। যদি আপনি দেখেন যে আইএনএ বা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি ল যে 8-208 ধারায় বলছে যে যারা আমেরিকাতে প্রেজেন্ট, কখনোই বলা হয়নি যারা বৈধভাবে প্রেজেন্ট, যারা প্রেজেন্ট থাকা অবস্থায় যদি প্রকাশ করেন যে আপনি আপনার দেশে যেতে আপনার রীতিমতো ভয় আছে, যেখানে আপনার জীবনহানি এবং টর্চার্ড হওয়ার সম্ভাবনা আছে, তো আমেরিকান ল অবশ্যই তাকে প্রোটেক্ট করবে, তাকে সেই রাজনৈতিক তার কথা শুনেবে এবং তাকে রাজনৈতিক আশ্রয় যদি যোগ্য হয় তাকে রাজনৈতিক আশ্রয় তাকে অফার করবে।
তার মানে মূল আইন হচ্ছে যে কোনো ব্যক্তি যেভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক না কেন, রাজনৈতিক আশ্রয় দরকার হলে সে তার অধিকার রয়েছে করার।
এবং এর ফলে উনি যেটা আপনি দেখবেন যে সাউদার্ন ডিস্ট্রিক্ট আপনার সান ফ্রান্সিসকো জাজ জন টাইগার যিনি ডিসিশনটা দিতে গিয়ে উনি কিন্তু সে কথাই বলছেন যে প্রেসিডেন্টের অনেক ক্ষমতা আছে ইমিগ্রেশনের উপরে, সেটা সত্যি ঘটনা, কিন্তু সেটার সাথে সাথে তার উপর অনেক বাধাও আছে, যে বাধাগুলোকে আমাদের মানতে হবে। যে কংগ্রেস যেটা চিন্তা করেছিল, কংগ্রেস যখন আইনটা করেছিল অ্যাসাইলাম ল, সেখানে কিন্তু তারা সবসময় বলেছে যে এই দেশের মধ্যে যারা আছে তার মানে দাঁড়াচ্ছে, কখনই তারা বলেনি যে এই দেশে বৈধভাবে যারা আছে অথবা বৈধভাবে যারা প্রবেশ করেছে। তো এর সাথে একটা কন্ডিশন যোগ করে দেওয়ার অর্থই হলো পুরো জিনিসটা, পুরো আইনটাকে কিন্তু চেঞ্জ করে দেওয়া, এবং একটা উনি একটা অ্যাপারেন্টলি একটা অর্ডারের মাধ্যমে সেই আইনটাকে চেঞ্জ করে দিচ্ছেন, যেটা জাজ মনে করছেন সঠিক না, পদ্ধতিগত ভাবে সঠিক না। সুতরাং আমার মনে হচ্ছে যে এবং আপনার ACLU আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এবং সাউদার্ন পভার্টি ল সেন্টার যারা এটা নিয়ে মামলা করেছিলেন আসলে এই আদেশের বিরুদ্ধে, তাদেরও কিন্তু একটাই বক্তব্য যে এটা একটা লকে চেঞ্জ করা হচ্ছে, এবং সেই লটা হয়তো আলটিমেটলি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে ওনার এই ব্যানের প্রক্রিয়াটা যে বিরুদ্ধে যে এখনই চলছে। তো এটা হলো যে ইমপ্লিকেশন আপাতত, হ্যাঁ আপাতত মানুষের আশা আকাঙ্ক্ষার যে সমস্যাটা ছিল যেটা হচ্ছিল সেটা আপাতত বন্ধ হলো, এবং ভবিষ্যতে আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বর্তমান যে আদেশ সে আদেশ কার্যকর হবে বলে আমার মনে হয় না।
আচ্ছা, আর আরেকটি প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে মধ্য আমেরিকার যে হাজার হাজার অভিবাসী বা শরণার্থীরা অপেক্ষা করছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে আপনার কি ধারণা, কি করবে তারা শেষ পর্যন্ত?
ভেরি ডিফিকাল্ট দ্যাট ওয়ে, কিন্তু আপনার প্রথমত ক্যারাভানে যে হাজার হাজার মানুষ এসছে, সাধারণভাবেই মনে হতে পারে যে একটা দেশের মধ্য থেকে দেশ থেকে এতগুলো লোক চলে এসছে, এতগুলো দেশ পাড়ি দিয়ে, আমি ব্যক্তিগত মনে করি এটা যেমন একটা হিউম্যান ট্র্যাজেডি। কারণ হলো একটা দেশ তার অধিবাসীদেরকে রক্ষা করতে পারছে না, এবং সেটা যেমন আমাদের জন্য অবশ্যই একটা আমাদের জন্য একটা বোঝা যে এতগুলো লোককে এখানে আসবে, কিন্তু একই সাথে হিউম্যানিটেরিয়ান যে আমাদের যে দায়বদ্ধতা আছে, যেটা আমরা পৃথিবীকে লিড করি, আমেরিকা পৃথিবীকে লিড করছে, সুতরাং সেখানে তো আমাদের অনেকটা দায়বদ্ধতা রয়ে গেছে। তবে একই সাথে অন্যান্য দেশ, বিশেষ করে যেসব দেশ থেকে তারা এসছে, সেসব দিকে হিউম্যান কন্ডিশন গুলোকে ভালো করে ডেমোক্রেটিক প্রিন্সিপাল কিভাবে ওয়ার্ক করে সেগুলোর দিকে আন্তর্জাতিক মহলে কিন্তু
নজর
দেওয়া উচিত বলে আমার মনে হয়। আদারওয়াইজ এই মানুষের দেহ কোনো একটা দেশে নিতেই পারবে না, পৃথিবীর সব মানুষ কোনো একটা দেশে যেতে পারে না। সুতরাং সেক্ষেত্রে আমাদের পৃথিবীর ডেমোক্রেটিক পরিবেশটাকে, গণতান্ত্রিক পরিবেশটাকে সুরক্ষা করার জন্য আমার কাছে মনে হয় অনেক বেশি জরুরি।
জি, অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি অশোক কর্মকার, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ এবং ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
মহাকাশ অভিযানে ব্যবহৃত ব্যয়বহুল প্রযুক্তিগুলোর পৃথিবীতে কিছু ব্যবহারিক সুবিধা রয়েছে। মঙ্গল গ্রহ থেকে দুটি রোভার স্পিরিট এবং অপরচুনিটি দ্বারা সংগৃহীত উচ্চমানের ছবি গ্রহ সম্পর্কে আমাদের অনেক তথ্য দিয়েছে। পিটসবার্গে কার্নেগি মেলন ইউনিভার্সিটির গবেষকরা এখন গ্রহের বায়ু দূষণ বিশ্লেষণের জন্য একই প্রযুক্তি ব্যবহার করছেন। আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জর্জ বুটিকের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
মহাকাশ অভিযানে ব্যবহৃত প্রযুক্তিগুলি ব্যয়বহুল হতে পারে, কিন্তু পৃথিবীতে এর কিছু ব্যবহারিক সুবিধে রয়েছে। মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে স্পিরিট এবং অপরচুনিটি নামে দুটি রোভার দ্বারা সংগৃহীত খুব উন্নত মানের ছবি, অর্থাৎ হাই রেজলিউশন পিকচার, কিন্তু আমাদের অনেক তথ্য জোগাড় করে দিয়েছে। পিটসবার্গে কার্নেগি মেলন ইউনিভার্সিটির গবেষকরা গ্রহের বায়ু দূষণ বিশ্লেষণের জন্য এই একই প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবছেন। বিষয় বলা যায় যে যখন মঙ্গল গ্রহ থেকে প্রথম ছবিগুলো পৃথিবীতে এসে পৌঁছয়, তখন কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা খুবই বিস্মিত হয়ে গিয়েছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের গবেষক র্যান্ডি সার্জেন বলেন যে
almost imagine that you're in Mars and kind of zoom into a particular rock and learn something from that.
আপনি কল্পনা করতে পারেন যে আপনি মঙ্গল গ্রহে রয়েছেন এবং যদি আপনি একটি বিশেষ ধরনের পাথরের উপর আপনার দৃষ্টি নিবদ্ধ করে রাখেন এবং সেটিকে আরো ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তখন দেখবেন যে সেটি থেকে আপনি কিন্তু অনেক কিছু শিখতেও পারবেন। কিছু বছর আগে এই গবেষকরা কতগুলি ক্যামেরা নিয়ে, যেগুলি অনেকটা মঙ্গল গ্রহে যে ধরনের ক্যামেরা ব্যবহার করা হয় সেই ধরনের, পিটসবার্গ অঞ্চলের কতগুলো উন্নত মানের অর্থাৎ খুব হাই রেজলিউশনের ছবি তুলেছিলেন। এই সব ছবিগুলি সময় উপযোগী ছবি না হলেও সেগুলিকে নানা রকম ভাবে জুড়ে একটি ভিডিও তৈরি করে কিন্তু বেশ কিছু আকর্ষণীয় বিবরণ পাওয়া সক্ষম হয়েছিল। র্যান্ডি সার্জেন্ট আরো বলেন যে আমরা বিভিন্ন ধরনের সংস্থা অর্থাৎ অফিস অথবা কলকারখানা থেকে ক্ষতিকারক গ্যাস নির্গমন হতে দেখি। সুতরাং আমরা যখন এই সব সংস্থাগুলির কাছাকাছি যেসব মানুষজন থাকে তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করি এবং কথা বলি, তারা বলে যে এই ক্ষতিকারক গ্যাসগুলি যে নির্গমন হচ্ছে তার প্রভাব জানবার জন্য এই বিশেষ ধরনের ক্যামেরাগুলি, যেগুলি মঙ্গল গ্রহ ছবি তোলার জন্য ব্যবহৃত হয়, সেগুলি ব্যবহার করা যাবে কিনা। যদিও ক্যামেরাগুলি ক্ষতিকারক গ্যাসের উপাদানগুলি সম্বন্ধে বিশেষভাবে বিশ্লেষণ করতে পারে না, এগুলি দিয়ে তোলা ছবিগুলি থেকে কিন্তু গবেষকরা তাদের শিক্ষা এবং জ্ঞানের উপর ভিত্তি করে এক ধরনের গ্রহণযোগ্য অনুমান করতে সক্ষম হন। মিস্টার র্যান্ডি সার্জেন আরো বলেন যে
for example if we're looking at a facility that produces coke for steel making, we know kind of in broad terms what a black emission or a gray emission or
ধরুন আমরা যে ধরনের কারখানা ইস্পাত তৈরির জন্য কোক উৎপাদন করে থাকে, সেই ধরনের কারখানাগুলি থেকে যখন গ্যাস নির্গমন হয়ে থাকে সেই গ্যাসের রং অর্থাৎ কালো, ধূসর বর্ণ অথবা হলুদ রং দেখে আমরা কিন্তু একটা বিশদ ধারণা করতে পারি যে এই গ্যাস বায়ু দূষণের জন্য কতটা দায়ী হতে পারে। পিটসবার্গ শহরে অ্যাজমা এবং শ্বাসকষ্টজনিত নানা ধরনের রোগের জন্য দায়ী হলো গিয়ে বায়ু দূষণ। মিস্টার র্যান্ডি সার্জেন বলেন যে উন্নত মানের অর্থাৎ হাই রেজলিউশনের এই ছবিগুলি কিন্তু মানুষকে বুঝিয়ে দিতে পারে যে এই বায়ু দূষণ প্রধানত কোন অঞ্চল থেকে বেশি পরিমাণে হচ্ছে।
Reactions from the public, from industry.
আমরা এই বিষয়ে ব্যবসা জগৎ থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পেয়েছি। চীন থেকে একদল গবেষক আমাদের এই কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে এসেছেন। তাদের উদ্দেশ্য হলো একটাই, যে এই প্রযুক্তি ব্যবহার করে চীনে যে সমস্ত ধোঁয়া প্রবণ শহর রয়েছে সেই সব শহরের দূষিত বায়ুগুলি বিশ্লেষণ করা সম্ভব কিনা।
এবার শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার।
আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারের আজকের এই সংকলনে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
হ্যাঁ, প্রতিদিনের না হলেও প্রতি সপ্তাহের এই ইংরেজি ব্যাকরণ শেখার এই আয়োজনে আজ থাকছে একটি নতুন এবং চমকপ্রদ বিষয়।
বিষয়টা কি?
আজকের বিষয় হচ্ছে কমন ট্রানজিশন ওয়ার্ডস।
ইংরেজি ব্যাকরণে এই বিষয়টি তো আগে শুনিনি। সত্যি আপনি মাঝে মাঝে বেশ নতুন নতুন কিছু বিষয় নিয়ে আসেন।
আসলে কি জানো সাবরিনা, বিষয়টা শুনতেই তোমার কাছে নতুন লাগছে, কিন্তু যখন তুমি শুনবে যে ব্যাকরণের ঠিক কোন দিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, তখন নিজেই খানিকটা অবাক হবে, হয়তো বলবে এটা তো জানতামই।
তাই নাকি? সেটা কেমন করে?
তাহলে শোনোই না লুসিয়া আর কাভে এ সম্পর্কে কি বলছে।
Lucia, I was reading a history book the other day and I saw words from one of President Kennedy's speeches. He said, "Our problems are man-made, therefore they can be solved by man."
That's a good quote and a good example of a transition. The word therefore.
কি কিছু বুঝতে পারছো সাবরিনা?
হ্যাঁ, এখানে আসলে কাভে লুসিয়াকে বলছিল যে সে সেদিন একটি ইতিহাসের বই পড়ছিল এবং সেখানে সে প্রেসিডেন্ট কেনেডির ভাষণের কিছু অংশ সে পড়েছিল।
তো কি লেখা ছিল সেখানে?
হ্যাঁ, সেই অংশে লেখা ছিল প্রেসিডেন্ট কেনেডি বলেছেন, "Our problems are man-made, therefore they can be solved by man."
হ্যাঁ, তার মানে হচ্ছে প্রেসিডেন্ট কেনেডি বলছেন আমাদের সমস্যাগুলো মানুষের তৈরি, সুতরাং সেগুলো মানুষই সমাধান করতে পারবে।
তা তো বুঝলাম। তবে এই সেন্টেন্সটিতে, মানে এই বাক্যটিতে কমন ট্রানজিশন ওয়ার্ড কোথায়?
ওই যে লুসিয়া বলল যে এখানে ওই কমন ট্রানজিশন ওয়ার্ডটা হচ্ছে দেয়ারফর।
সেটা কিভাবে?
সে সম্পর্কে এসো তাহলে শোনা যাক লুসিয়া আর কাভি কি বলছে।
Transitions are words that show relationships between ideas.
They can suggest to the listener or reader that a result, clarification, or example is coming.
Therefore is one of the most common transitions that expresses a result.
এখানে লুসিয়া যা বললো ট্রানজিশন বা ট্রানজিশন ওয়ার্ডস সম্পর্কে, ব্যাপারটা কিন্তু আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে।
আচ্ছা, আসলে লুসিয়া বলছে যে ট্রানজিশন হচ্ছে সেই সমস্ত শব্দ যা বিভিন্ন ধরনের ধারণার মধ্যে এক রকমের সম্পর্ক স্থাপন করে।
সেটা কিভাবে?
এই যেমন ওই বাক্যটা যে শুনলে, "Our problems are man-made, therefore they can be solved by man." এই বাক্যের প্রথম অংশে যে ধারণা দেওয়া হলো যে আমাদের সমস্যাগুলো মানুষেরই তৈরি, তার সঙ্গে সমাধানের যে বিষয়টি সেটিকে সংযুক্ত করলো এই দেয়ারফর শব্দটি।
হ্যাঁ, এখন ব্যাপারটা বোঝা যাচ্ছে। তবে এখনো কিন্তু আমার কাছে কাভের ব্যাখ্যাটা কিছুটা কনফিউজিং লাগছে।
আসলে কাভে বলছে যে ট্রানজিশন ওয়ার্ডস পাঠক বলো কিংবা শ্রোতা বলো তাকে এরকম ধারণা দিতে পারে, যেমন এর ফলে কিংবা এর ব্যাখ্যা হতে পারে কিংবা এর উদাহরণ হতে পারে, এই রকম কথাগুলো কিন্তু ট্রানজিশন ওয়ার্ডের মধ্যে আসে।
আচ্ছা, আর এ কারণেই বোধহয় লুসিয়া বলছে যে দেয়ারফর হচ্ছে এমনই এক ধরনের কমন ট্রানজিশনস যা ফলাফল ব্যক্ত করে, কারণ দেয়ারফর মানেই হচ্ছে সুতরাং।
বাহ, সুন্দর করে ব্যাখ্যা করেছো তুমি সাবরিনা। এবার তাহলে শোনা যাক এই সম্পর্কে লুসিয়ার আরো কিছু ব্যাখ্যা।
It connects two or more statements by suggesting that one statement is the result of the other.
এবার সাবরিনা লুসিয়ার এই ব্যাখ্যাটা বুঝতে পারছো তো?
হ্যাঁ, এখানে লুসিয়া বলছিল যে এ জাতীয় শব্দ দুটি বা ততোধিক বিবৃতিকে যুক্ত করে, মানে এখানে একটি অন্যটির ফলাফল।
হ্যাঁ, যেমন
ধরেন এখানে প্রথম সেন্টেন্সটি ছিল আওয়ার প্রবলেমস আর ম্যান মেড, এখানে ট্রানজিশন হচ্ছে দে আর ফর। তারপর সেকেন্ড সেন্টেন্সটি এসেছে, সেটা হচ্ছে দে ক্যান বি সলভড বাই ম্যান।
বাহ, তো এই ট্রানজিশন সম্বন্ধে কাভি কি বলছে এখন সেটা শোনা যাক।
Transitions can also restate or clarify an idea.
In other words, is one common transition that clarifies an idea.
Adverbs can appear at different places in a sentence. In other words, they are movable.
The first sentence has an idea. The second sentence repeats this idea using different language.
And transitions commonly show that an example is coming. For example, the words for example or for instance.
Transitions are useful in writing and formal speaking. They help clarify the connections between your ideas.
But you shouldn't use them too often. Too many transitions might distract or bore your reader or
এখানে কাভি আসলে বলছে যে ট্রানজিশনস কোনো একটি ধারণাকে নতুন করে ব্যক্ত করে কিংবা ব্যাখ্যা করে।
হ্যাঁ, এখানে কিন্তু লুসিয়াও বলছিল যে ট্রানজিশনস ধারণাকে পরিষ্কার করে দেয়।
হ্যাঁ, আরেকটা কথা এখানে উল্লেখ করা যায় যে বাক্যের বিভিন্ন জায়গায় অ্যাডভার্বস ব্যবহার করা যায়। এই ব্যাপারে লুসিয়া কি বলছে সাবরিনা?
হ্যাঁ, এখানে লুসিয়া বলছে যে প্রথম বাক্যে একটি ধারণাকে তুলে ধরা হয়, তারপর দ্বিতীয় বাক্যে সেই ধারণার পুনরাবৃত্তি ঘটে, কিন্তু এর ভাষাটা একটু ভিন্নভাবে।
হ্যাঁ, আরও একটা বিষয় হয়তো লক্ষ্য করেছো নিশ্চয়ই, যে কাভে বলছে পরের বাক্যে যে একটা উদাহরণ দেয়া হবে সেটাও কিন্তু অনেক সময় ট্রানজিশনের মাধ্যমে প্রকাশ করা হয়।
হ্যাঁ, যেমন এরকম শব্দ ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স।
হ্যাঁ, আর এই শব্দগুলো কিন্তু দেয়ারফর এর মতোই ট্রানজিশন কিংবা ট্রানজিশন ওয়ার্ডস। আর সাধারণত এগুলো ব্যবহার করা হয় আনুষ্ঠানিক লেখায় অথবা বক্তব্যে।
আর এর ফলে দুটি ধারণার মধ্যকার বিষয় পরিষ্কার হয়ে যায়।
তবে কাভি অবশ্য এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে যে এই ট্রানজিশন ওয়ার্ডস খুব বেশি করে ব্যবহার করার একটা অসুবিধে হচ্ছে, এর ফলে পাঠক কিংবা শ্রোতা বিভ্রান্ত হতে পারেন, বাক্যের খেই হারিয়ে ফেলতে পারেন।
হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি যে খুব বেশি আবার ব্যবহার করা যাবে না ট্রানজিশন।
হ্যাঁ, ঠিক তাই। তাহলে সাবরিনা, যথারীতি আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু যাবার আগে জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা ওয়েবসাইটে এবং ফেসবুক ফ্যান পেজে দেখতে পাবেন, শুনতেও পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে ঠিকানা voabangla.com এবং আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
আর এভরিডে গ্রামারের আজকের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
এবং আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র আল কায়দার সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যে কোনো ধরনের লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ। খালিদ সাইদ আল বাদারফি সন্ত্রাসী সংগঠন আল কায়দা ইন দি আরবিয়ান পেনিনসুলা, সংক্ষেপে AQAP-র একজন ঊর্ধ্বতন নেতা, ইয়েমেনের আবিয়ান প্রদেশে AQAP-র সে ছিল শীর্ষ একজন কমান্ডার এবং সুরা কাউন্সিলের প্রাক্তন একজন সদস্য। আল বাদারফির জন্ম সৌদি আরবে। 1999 সালে সে আফগানিস্তানে গিয়ে আল কায়দার আল ফারুক ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করে। 2001 সালে যুক্তরাষ্ট্র বাহিনী এবং উত্তরাঞ্চলীয় মিত্রদের বিরুদ্ধে তালিবানদের সঙ্গে পাশাপাশি সে লড়াইয়ে যোগ দেয়। 2010 সালে আল বাতারফি ইয়েমেনে AQAP জঙ্গি দলে যোগ দেয় এবং আবিয়ান প্রদেশ দখলে AQAP যোদ্ধাদের নেতৃত্ব দেয়। পরবর্তীতে তাকে AQAP-র আবিয়ান প্রদেশের আমির বলে ঘোষণা করা হয়। 2015 সালের এপ্রিল মাসে AQAP-র জঙ্গিরা ইয়েমেনের আল মোকাল্লা কেন্দ্রীয় কারাগারে হামলা চালিয়ে আল বাতারফিকে মুক্ত করে। 2016 সালে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর হামলায় AQAP-র অপর এক নেতা নাসির আল উবাইশির মৃত্যুর পর আল বাতারফি এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে জানায় যে আল কায়দা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধ্বংস করবে এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য স্বার্থের বিরুদ্ধে হামলা চালাবে। যুক্তরাষ্ট্র সরকার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি দেবার পর আল বাতারফি 2018 সালের জানুয়ারি মাসে ভিডিও সম্প্রচারে যুক্তরাষ্ট্র এবং ইহুদি জনগণের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে। 2018 সালের 23 জানুয়ারি তারিখে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর নির্বাহী আদেশ 1-3-2-2-4 বলে আল বাতারফিকে বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসী বলে চিহ্নিত করে। এই শনাক্তকরণের অর্থ আল বাতারফির সকল সম্পত্তি জব্দ করা হবে এবং অন্যান্য স্বার্থ যুক্তরাষ্ট্রের আয়ত্তাধীনে থাকবে। এই নির্বাহী আদেশ বলে সকল আমেরিকানদের তার সাথে লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের জাস্টিস প্রোগ্রাম আল বাতারফির অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য $50 লক্ষ ঘোষণা করেছে এবং জানিয়েছে যে তার তরফ থেকে আরও সন্ত্রাসী তৎপরতার সমূহ ঝুঁকি থাকতে পারে। যুক্তরাষ্ট্র সরকার আরব উপদ্বীপে আল কায়দা গোষ্ঠীকে বিচ্ছিন্ন, বিচূর্ণ এবং পরাস্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়। শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি যে এই মুহূর্তে আপনারা সবাই নিশ্চয়ই একই ধরনের সমস্যা হয়তো সম্মুখীন হচ্ছেন। আমরা এখানে যুক্তরাষ্ট্র থেকেও একই ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছি ফেসবুক সংক্রান্ত বিষয়ে, এবং যারা আমাদেরকে বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন তাদের সবাইকে বলছি যে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে আমরা আমাদের সম্প্রচারণ করতে পারছি না, সেজন্য অত্যন্ত দুঃখিত। এবং এরই মধ্যে সরকার কবিরউদ্দিন চলে এসেছেন, পড়ছেন সংক্ষিপ্ত সংবাদ।
অবশ্যই, মিয়ানমার পুলিশ বাহিনীর তরফেই হয়েছে বলে অভিযোগে যে গুলিবর্ষণের উল্লেখ করা হয়, তাতে জাতিসংঘ কর্মকর্তাদের মধ্যে আশঙ্কার উদ্রেক ঘটেছে। জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়ক ক্নুট ওসটবি এক টুইট বার্তায় লিখেছেন, মিয়ানমারের রাখাইন প্রদেশের মধ্যাঞ্চলবর্তী আহনাউক ইয়ে ক্যাম্পের ওই গুলিবর্ষণের ঘটনায় তিনি যারপর নাই উদ্বিগ্ন। ওখানে ক্যাম্পে রয়েছেন 2012 সালে সহিংসতার হাত থেকে রক্ষা পেতে পালিয়ে আসা মানুষজন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সন্ত্রাস বিরোধী তৎপরতায় সংশয় ব্যক্ত করে জিজ্ঞাসা তুলে ধরায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ঢাকতেই পাকিস্তানকে যুক্তরাষ্ট্র বলির পাঁঠা প্রতিপন্ন করবার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলীয় 3 সেনেট বিধায়ক প্রেসিডেন্ট ট্রাম্প যে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল পদে ম্যাথিউ হুইটিকারকে নিয়োগ দিয়েছেন তার পথরোধ করতে মামলা দায়ের করেছেন, এই বলে যে 2016 নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পের রাশিয়া সংযোগ নিয়ে ফৌজদারি অভিযোগের তদন্ত প্রক্রিয়া চলছে, যেটা তাকে বাধাগ্রস্ত করতেই এ নিয়োগ দেওয়া হয়েছে। কানেটিকাটের সেনেটর রিচার্ড ব্লুমেনথাল, রোড আইল্যান্ডের শেলডন হোয়াইট হাউস এবং হাওয়াইয়ের সেনেটর ম্যাজি হিরোনো ওয়াশিংটনে একটি ফেডারেল আদালতে এ মামলা রুজু করেছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ওয়াশিংটন থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকার আজকের বাংলা অনুষ্ঠান। প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ড্যানিয়েল ক্রফটন এবং ফেসবুকে দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। তবে আমরা দুঃখিত, আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ বিদায় নিচ্ছি, এবং আমার সঙ্গে আছেন
আমি সরকার কবিরউদ্দিন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সালাম, নমস্কার, শুভরাত্রি,
ভালো
থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.